বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 17 অক্টোবর, 1 কার্তিক এবং ফার্সি 25 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজ এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান ও পাকিস্তানের সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকা মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায়, ইরানের যৌক্তিক অবস্থান গোটা বিশ্বে তুলে ধরতে পার্লামেন্ট স্পিকারের আহ্বান। লেবাননে বিক্ষোভে হামলাকারীদের বিচারের বিষয়ে সরকারের উপর আস্থা রাখতে চায় হিজবুল্লাহ, গৃহযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি। শুরু হল টি-20 বিশ্বকাপ। পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারালো স্বাগতিক ওমান, স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক উত্তপ্ত, সরকারি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি, 6 দিনে প্রাণ হারিয়েছেন 2 কর্মকর্তা সহ 6 সেনা সদস্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা থেকে সরে আসেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আজ রোববার সংসদ অধিবেশনে একথা বলেন। কলিবফ আরও বলেন, পশ্চিম এশিয়া এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। মুসলিম দেশগুলোতে সংঘাত সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে। গৃহযুদ্ধ বাঁধানোর লক্ষ্যে শত্রুরা কাজ করছে। পার্লামেন্ট স্পিকার আরও বলেন, বিভিন্ন দেশের অভ্যন্তরে সংঘাত সহিংস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর পরস্পরের মধ্যেও বিভেদ জিয়ে রাখার জন্য সবসময় কাজ করছে শত্রুরা। তারা চায় না এই অঞ্চলের টেকসই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠুক। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান কলিবফ। এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইরানের যৌক্তিক ও বিজ্ঞোচিত নীতি অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান। একটি ইরানি যুদ্ধজাহাজ এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাঙ্কারকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করেছে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল গুলি বিনিময় হয়। শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রসজ্জিত 5টি স্পিডবোটে করে
তেল ট্যাঙ্কারটিতে হামলা চালায়, কিন্তু ইরানি নৌবাহিনীর আলবোর্জ ডেস্ট্রয়ারের সঙ্গে তুমুল সংঘর্ষের পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ সম্পর্কে জানিয়েছেন, আলবোর্জ ডেস্ট্রয়ারটি যখন ইরানের দুটি তেল ট্যাঙ্কারকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল তখন এই ঘটনা ঘটে। তিনি এই ঘটনাকে সমুদ্র সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেন। অ্যাডমিরাল ইরানি বলেন, নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে ইরানের দুটি তেল ট্যাঙ্কার নিরাপদে জলদস্যুপ্রবণ এডেন সাগর অতিক্রম করে। এছাড়া ইরানের অন্যান্য জাহাজের পাশাপাশি অন্য দেশগুলোর সব বাণিজ্যিক জাহাজও বর্তমানে এডেন সাগরের ওই এলাকা দিয়ে নিরাপদে গন্তব্যে যেতে পারছে। লেবাননের সংসদে হিজবুল্লাপন্থী সংসদীয় দলের প্রধান মোহাম্মদ রায়াত বলেছেন, ষড়যন্ত্রকারীরা সফল হবে না, শহীদদের রক্ত বৃথা যাবে না। তিনি বৈরুতে এক অনুষ্ঠানে আরও বলেছেন, বৃহস্পতিবারের বিক্ষোভে যারা গুলি চালিয়েছে তারা শাস্তি পাবে, তবে আমরা দেশে গৃহযুদ্ধ হতে দেব না। পাশাপাশি সেদিন যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না। রায়াত বলেন, বিক্ষোভকারীদের হত্যার বিচারের বিষয়ে সরকার কি করছে তা আমরা পর্যবেক্ষণ করছি। ঘাতকদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করব। বৈরুতে বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, একদল ব্যক্তি বৈরুত বিস্ফোরণ সংক্রান্ত তথ্য ফাঁস হতে দিতে চায় না, তারা কাদেরকে ভয় পাচ্ছে, তবে সত্য প্রকাশ হবেই বলে তিনি মন্তব্য করেন। গত বৃহস্পতিবার বৈরুতে আদালতের সামনে বিক্ষোভের ডাক দেয় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভে একদল অস্ত্রধারী গুলি চালায়, এতে 7 জন নিহত ও 60 জন আহত হয়। আজ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হয়েছে। বাছাই পর্ব দিয়ে আসরটি শুরু হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ওমান। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়, এটি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। মন্ত্রী গিরিরাজ সিং কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পাকিস্তানকে টার্গেট করে বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদী মুখ বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে, এর ফল তাদের ভোগ করতে হবে। আগামী 24 অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে 1.5 বছর পর আজ খুলেছে বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়েছে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, তবে সংঘর্ষেরও খবর এসেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফুল স্যানিটাইজার এবং কলম দিয়ে সাদর সম্ভাষণ জানাতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মেহেদী হাসান হিমেল ও শাহরিয়ার হোসেন। মেহেদী হাসান হিমেল বলেন, আমরা যখন শিক্ষার্থীদেরকে মাস্ক, কলম ও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিলাম তখন ছাত্রলীগ আমাদের উপরে হামলা করে। আমাদের আহত করাই প্রমাণ করে যে তারা কখনো শিক্ষার্থী বান্ধব ছিল না। ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসে সহ অবস্থানের নিশ্চয়তা দাবি করেছেন। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার প্রেক্ষাপটে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জমায়েত হন ছাত্রদল নেতাকর্মীরা। সকাল 10টা নাগাদ ছাত্রদল নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে প্রবেশ করলে তাদের ঘিরে ধরে সরকারি ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মীরা মৌলবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন। এই ঘটনায় কোনো অভিযোগ না করে ছাত্রদলের নেতারা ছাত্রলীগের কাছে আরও সহনশীলতা প্রত্যাশা করেছেন। অপরদিকে করোনা মহামারীর 1.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। এ সময় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের গোলাপ ফুল, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট ও মাস্ক উপহার দিয়ে বরণ করে নেয় হল প্রশাসন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসেবে বর্ণনা করে বলেছেন তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। শেখ হাসিনা বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ইতিমধ্যেই 3 বছর অতিবাহিত হয়েছে এবং তারা আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিভেন আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিদের সম্পর্কে আলাপকালে বলেন, তারা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 6 দিনে 2 কর্মকর্তা সহ সেনাবাহিনীর 9 সদস্য নিহত হয়েছেন। পুঞ্জে গত 11 অক্টোবর থেকে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরে গত 6 দিনে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 2 কর্মকর্তা সহ 9 সেনা জওয়ান নিহত হয়েছেন। পুঞ্জে গত 11 অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। 11 অক্টোবর প্রথম দিনের সংঘর্ষে 1 কর্মকর্তা সহ 5 সেনা জওয়ান নিহত হন। 14 অক্টোবর ফের 2 সেনা জওয়ানের মৃত্যু হয়। গতকাল 16 অক্টোবর সংশ্লিষ্ট এলাকা থেকে 1 কর্মকর্তা সহ 2 সেনা সদস্যের লাশ উদ্ধার হয়েছে। শনিবার 48 ঘণ্টা বাদে নিখোঁজ ওই 2 জওয়ানের লাশ উদ্ধার হয়। এর ফলে নিহত সেনা জওয়ানের সংখ্যা বেড়ে 9 জনে পৌঁছেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার আজ রোববার রেডিও তেহরানকে বলেন,
আমরা বারবার বলছি কাশ্মীর রাজনৈতিক সমস্যা, এই সমস্যা মিলিটারি দিয়ে হবে না, এই রাজনৈতিক গালা আলোচনা দরকার। এতদিন ধরে কাশ্মীরের মানুষের সঙ্গে ভারত সরকার লড়ছে, ভারত সরকার এখন অব্দি কোন সমাধানে পৌঁছতে পারেনি এবং পারবেও না আমার ধারণা। বিশ্বের ইতিহাসে দেখা যাচ্ছে আফগানিস্তান আমেরিকা তো আরো অনেক বড় সেনাবাহিনী,
পুলিশের উপমহাপরিদর্শক বিবেক গুপ্তা বলেন, পুঞ্চ এবং রাজৌরির সংযোগকারী বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি 2.5 মাস আগে লক্ষ্য করা গিয়েছিল এবং তাদের সন্ধানের জন্য একটি কৌশলগত অভিযান চালানো হয়েছিল, কিন্তু এলাকার ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে সময় লাগছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলতি সপ্তাহে 3 বার সন্ত্রাসীদের সঙ্গে এনকাউন্টার হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং লাইংকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় হওয়া বিশেষ সম্মেলনে মিয়ানমারের সংকট নিরসনে লাইং আসিয়ানের সঙ্গে যেসব বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন তার কোনোটি বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ অনেক জোট সদস্যের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে অরাজনৈতিক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জোটের বর্তমান সভাপতি ব্রুনাই। শীর্ষ সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে না পারাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। বৈঠকে কর্মকর্তারা মিয়ানমারের জান্তা প্রধানকে সম্মেলনের বাইরে রাখার যে সিদ্ধান্ত নেন ব্রুনেই তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বলেছে তাদের নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে। গত শুক্রবার কান্দাহারের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত 60 মুসল্লি নিহত হওয়ার জের ধরে এই ঘোষণা দিল তালেবান। কান্দাহারের পুলিশ প্রধান মৌলভী মেহমুদ শনিবার বলেছেন, এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোর পাহারায় নিয়োজিত ছিল, কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতিমা মসজিদে হামলার পর এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কান্দাহারের পুলিশ প্রধান বলেন, দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন থেকে মসজিদ ও মাদ্রাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। শুক্রবারের হামলায় নিহতদের শনিবার গণকবরে দাফন করা হয় এবং এ সময় শত শত মানুষ কবরস্থানের আশপাশে সমবেত হয়ে শোক প্রকাশ করেন। ইরাকের সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়েছে, প্রতিটি ভোট হাতে গণনা করা হয়েছে। এবারের নির্বাচনে ধর্মীয় নেতা ও আলেম মুক্তাদা আল সাদরের নেতৃত্বাধীন জোট 773 আসন পেয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর মুক্তাদা আল সাদর বলেছেন, তারা এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন যা জনগণের সেবায় আত্মনিয়োগ করবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি 4 দিনের পাকিস্তান সফর শেষ করে বলেছেন, প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে নতুন করে সমঝোতা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি 4 দিনের পাকিস্তান সফর শেষ করে বলেছেন, প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে নতুন করে সমঝোতা হয়েছে। তিনি পাকিস্তানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতার কথা উল্লেখ করে বলেছেন, সামরিক বিষয় ছাড়াও দুদেশের সমুদ্র সীমায় যৌথ নৌমহড়া অনুষ্ঠান এবং সন্ত্রাসীদের মোকাবেলায় তথ্য বিনিময়ের বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর প্রধান আরও বলেন, 2 বছর আগে অনুষ্ঠিত ইরান, চীন ও রাশিয়ার ত্রিদেশীয় যৌথ নৌমহড়ার সময়ও পাকিস্তানের যুদ্ধজাহাজ উপস্থিত ছিল। তিনি ইসলামাবাদ সফরের গুরুত্বপূর্ণ ফলাফলের কথা উল্লেখ করে বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্ত থাকায় এ দেশটি আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। পর্যবেক্ষকরা বলছেন, এ অঞ্চলের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরান ও পাকিস্তানের মধ্যকার সামরিক সম্পর্ক খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই 2 দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় সফর বিনিময় হয়েছে, যা থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এই 2 দেশের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব ফুটে উঠেছে। অবশ্য সমুদ্রের সহযোগিতা বিস্তারে পাকিস্তানের পাশাপাশি ভারত, চীন ও রাশিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক বজায় রয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা এ অঞ্চলের সমুদ্র, বাণিজ্য ও জাহাজ চলাচলে নিরাপত্তা রক্ষায় বিরাট ভূমিকা রাখবে। পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ হোসেনি বলেছেন, পাকিস্তান সরকার সেদেশের গোয়াদর বন্দরের সঙ্গে ইরানের বন্দর আব্বাসের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিশেষ পরিকল্পনা তুলে ধরেছে। এছাড়া ইরাক, ওমান ও আমিরাতের সমুদ্র বন্দরের সঙ্গেও সংযোগ স্থাপনের জন্য একই ধরনের পরিকল্পনা তুলে ধরতে যাচ্ছে ইসলামাবাদ। পর্যবেক্ষকরা বলছেন, সমুদ্রক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ইরানের সহযোগিতা বিস্তার দুদিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, এতে করে অভিন্ন হুমকি মোকাবেলায় এ অঞ্চলের অন্য সব দেশের সঙ্গে সহযোগিতা বাড়বে এবং দ্বিতীয়ত, বিদেশিরা এ অঞ্চলে সামরিক হস্তক্ষেপের সুযোগ পাবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,
উদ্দেশ্য প্রণোদিত একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য একটা সম্প্রীতি দেশ বাংলাদেশ সেটাকে বিনষ্ট করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। দেশের বাইরের থেকে কলকাঠি কেউ কে নাড়ছে কিনা সেটা আমাদের সেগুলো আমাদের তদন্ত বেঁধে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মুস্তফা কামাল পরিচয়ে একজন পাঠক অনলাইনে মন্তব্য করেছেন, রামু নাসিরনগর সুনামগঞ্জের ঘটনার পর বলা হয়েছিল ঠিক একই ধরনের কথা, কিন্তু আজ পর্যন্ত এসব ঘটনা একটিরও বিচার হয়নি। সরিষার মধ্যে যেখানে ভূত, সেই সরিষা দিয়ে কিভাবে ভূত তাড়াবেন? উল্লেখ্য, গত বুধবার কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে মূর্তির খোলে পবিত্র কোরআন শরীফ পাবার খবরে সৃষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের অন্তত 15টি জেলায়। চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবাদকারী মুসল্লিদের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়েছেন এবং নোয়াখালীতে হিন্দু মন্দিরে হামলায় নিহত হয়েছেন 3 জন। এ প্রসঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা প্রশাসন এবং পুলিশের গাফেলতিকে দায়ী করেছেন।
তারা বারবার ডিসিকে, এসপিকে, ওসিকে, ইউএনওকে, উপজেলা চেয়ারম্যানকে, পৌর মেয়রকে, এমপিকে সবাইকে বারবার জানাইছে, আকুতি জানাইছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ আগে আসে না। ভিডিও ফুটেজগুলো এখন পরবর্তীতে দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম নিষ্ক্রিয়তা। এই বিষয়টি আমাদের নাগরিক জীবনকে, আমাদেরকে উদ্বিগ্ন করে। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া তোলপাড় করবে, ভাঙচুর করবে, সবকিছু তছনছ করবে, এই দায়িত্ব প্রশাসনকে নিতেই হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন,
সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টাতে, যে সরকারের মদত পুষ্ট হয়েই এই ঘটনাগুলো ঘটেছে।
অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে কুমিল্লার ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় 2টি মামলা রুজু হয়েছে। এই 2 মামলায় 4,000 ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার পল্টন ও রমনা থানায় এই মামলা 2টি দায়ের করেছে পুলিশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 51তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দয়াময় আল্লাহর আসমাউল হোসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল হক বা হাক। এর অর্থ মহান আল্লাহ অপরিবর্তনীয়, পবিত্র ও সব ধরনের ত্রুটি থেকে মুক্ত। এর আভিধানিক অর্থ সত্য, ন্যায় ও সঠিক। সাদৃশ্যপূর্ণ বা মিলযুক্ত এবং সমন্বিত অর্থেও এই শব্দের ব্যবহার রয়েছে। মহান আল্লাহকে হক বলা হয় এ কারণে যে তিনি হলেন সবচেয়ে বড় বাস্তবতা ও অনস্বীকার্য এবং অপরিহার্য বাস্তবতা। পবিত্র কোরআনে বারবার হক শব্দটি এসেছে। এর মধ্যে চারবার আল্লাহ অর্থে এর ব্যবহার দেখা যায়। সূরা লোকমানের ২৯ ও ৩০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে নবী, তুমি কি দেখো না, ও হে মানুষেরা, তোমরা কি দেখছ না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন, প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত সুনির্দিষ্ট নিয়মে পরিভ্রমণ করে। তোমরা কি জানো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন? এটাই প্রমাণ করে যে আল্লাহই পরিপূর্ণ তথা নিরেট সত্য বা হাক, এবং আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহই সত্য ও প্রকৃত অস্তিত্ব হিসেবে সর্বোচ্চ মহান।
যিনি সত্য বা হক, তিনি সবকিছু সঠিকভাবে করেন এবং প্রজ্ঞার আলোকে সবকিছুকে তার যথাযোগ্য স্থানে রাখেন। তাই আল্লাহর সব কাজই সঠিক বা সত্য, আর এজন্যই মহান আল্লাহ সূরা হিজর এর ৮৫ নম্বর আয়াতে বলেছেন, মহান আল্লাহ আকাশমণ্ডল ও জমিনের মধ্যে যা কিছু আছে তা সত্য বা সঠিকভাবে ছাড়া সৃষ্টি করেননি। অন্য কথায়, আল্লাহ উদ্দেশ্যহীন বা অর্থহীনভাবে কোনো কিছু করেন না। পবিত্র কোরআন সম্পর্কেও সূরা মায়েদার ৪৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গ্রন্থ সত্য সহকারে, যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তু রক্ষণাবেক্ষণকারী। অতএব আপনি তাদের পারস্পরিক ব্যাপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করুন, এবং আপনার কাছে যে সৎ পথ এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তাই এটার স্পষ্ট সত্যের বিপরীতে অবস্থান নেয়া সব ব্যক্তির মতামতই মূল্যহীন। কাঁচকে যদি সবাই হীরা বলে, তার মূল্য কাঁচের সমানই থাকবে, আর হীরাকে সবাই যদি কাঁচ বলে, তা তো এর আসল মূল্য কমবে না। المصطفى والمرتضى وابنهما والفاطمة।
মহান আল্লাহর দাসত্ব বা ইবাদত করতে হলে আল্লাহর মোকাবেলায় হতে হবে সদা বিনম্র ও আত্মসমর্পিত। এক্ষেত্রে গোড়ামি দেখানো মানে আল্লাহ থেকে দূরে থাকা ও সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়া। যারা নিজ ইচ্ছা বা কামনা বাসনার দাসত্ব করে, তারা সত্য ও বাস্তবতাকে এবং মহান আল্লাহকে তাদের স্বার্থের প্রতিকূলে দেখতে পায়, ফলে তারা এর সঙ্গে দ্বন্দ্বে নামে এবং সত্য থেকে দূরে পালিয়ে যায়। সূরা মুমিনুনের ৭১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যদি সত্য তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো, তবে নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই ধ্বংস হয়ে যেত। এরই আলোকে বলা যায়, সবকিছুই হয় সত্য অথবা মিথ্যা, এর মাঝামাঝি কিছুই নেই। সূরা ইউনুসের ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, অতএব এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা, আর সত্য প্রকাশের পরে উদ্ভ্রান্ত ঘোড়ার মাঝে কি রয়েছে গোমরাহি ছাড়া? সুতরাং কেন সত্যকে বাদ দিয়ে বিপথে ঘুরছ?
কোনো কিছুই একই সময়ে সত্য ও মিথ্যা হতে পারে না, যদিও কখনো কখনো মিথ্যা নিজেকে সত্যের বেশ নিয়ে হাজির করে। সূরা রাআদ এর ১৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর স্রোতধারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী, অর্থাৎ এর ফলে প্রত্যেক নদ নদী ধারণ ক্ষমতা অনুযায়ী পানি গ্রহণ করে ও পানি বিপদসীমার নিচে থাকে, অতঃপর স্রোতধারা স্ফীত ফেনারাশির উপরে নিয়ে আসে এবং অলংকার অথবা তৈজসপত্রের জন্য যে বস্তুকে আগুনে উত্তপ্ত করে তাতেও তেমনি ফেনারাশি থাকে। এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন। অতএব ফেনা বা মিথ্যা তো খুব দ্রুত শুকিয়ে খতম হয়ে যায়, এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে অবশিষ্ট থাকে। আল্লাহ এমনিভাবে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন।
আহাদুন ওয়াহিদুন
সত্যের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তা নিজে নিজেকে সুস্পষ্ট বা প্রকাশ করে এবং জানিয়ে দেয়। এজন্য অন্যদের প্রচারের দরকার হয় না। অন্য কথায়, সত্য বা বাস্তবতা নিজেই এক মানদণ্ড, আর অন্য সব কিছুর পরিচয় এরই আলোকে ফুটে ওঠে। অনেক সময় মানুষ সত্য ও মিথ্যার দ্বন্দ্বে অনেক বিখ্যাত ব্যক্তিকেও মিথ্যার পক্ষে দেখতে পেয়ে সত্যের অনুসারী কারা তা নিয়ে সন্দেহের শিকার হয়। তাই খোদ সত্যকে ও মিথ্যাকে ভালোভাবে চেনা ছাড়া সত্য বোঝার উপায় নেই, কারণ অনেক বড় মাপের বিখ্যাত ব্যক্তিত্বও একসময় বিভ্রান্ত হতে পারেন। আর এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন ও আমার আহলে বাইতকে আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না, তারা ও কুরআন কখনো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না।
শয়তানের শক্তিগুলো সত্য ও মিথ্যাকে মিশিয়ে ফেলে বলে সত্যকে চেনা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। যেমন বর্তমান যুগেও আধিপত্যকামী পশ্চিমা শক্তিগুলো গণমাধ্যমকে ব্যবহার করে ইহুদিবাদ ইসরায়েল সহ তাগুতি ও খোদাদ্রোহী শক্তিগুলোর পক্ষে প্রচারণা চালায়। তাদের এবং পুঁজিবাদী গোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থ ও খোদাদ্রোহী নীতির কারণে এরা এমনভাবে কথা বলে যেন তারাই সত্যের পক্ষে রয়েছে। আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম বলেছেন, ফেতনা ফ্যাসাদ সংঘটিত হবার ভিত্তি হল সেসব কামনা বাসনা যা অনুসরণ করা হয় এবং সেসব আদেশ বা কুপ্রথা বা বেদাত। এ দুটোই আল্লাহর কেতাবের বিপরীত, অথচ মানুষ একে অপরকে এ দুটোতে সহযোগিতা করে। অন্যায় যদি নিরেট অন্যায় এবং অমিশ্রিত থাকে, তবুও যারা এর অন্বেষণকারী তাদের কাছে গোপন থাকে না, অর্থাৎ তারা তা আঁকড়ে ধরে। আর ন্যায় যদি অন্যায়ের অপমিশ্রণ থেকে খাঁটিও থাকে, তবুও ন্যায়ের প্রতি যাদের অবজ্ঞা রয়েছে তারা নিশ্চুপ হয়ে থাকে, অর্থাৎ ন্যায়কে গ্রহণ করে না। যা করা হয় তা হলো এটা থেকে কিছু, ওটা থেকে কিছু নিয়ে দুটোর সংমিশ্রণ। এ পর্যায়ে শয়তান তার বন্ধুদের শক্তিশালী করে তোলে এবং কেবল তারাই রক্ষা পায় যাদের জন্য পূর্ব থেকেই আল্লাহ মঙ্গল নির্ধারণ করে রেখেছেন। নাহজুল বালাগার ৫০ নম্বর খুতবা।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১৭ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। কুমিল্লায় মণ্ডপের ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেপ্তারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। দৈনিক প্রথম আলো। ওবায়দুল কাদের বললেন, সাম্প্রদায়িক শক্তি বুঝে ফেলেছে সরকারকে ভোটে হারানো যাবে না। দৈনিক কালের কণ্ঠ। ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে মানুষ, বলেছেন ফখরুল। দৈনিক যুগান্তর। আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন না মিয়ানমারের জান্তা প্রধান, দৈনিক ইত্তেফাক। মোদি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিলে বাংলাদেশে সহিংসতার বিষয়টি উত্থাপন গুরুত্ব পাবে, দৈনিক মানবজমিন। এবং আফগানিস্তানে আর্থিক সংকট কাটানোর অঙ্গীকার বিশ্ব নেতাদের, দৈনিক সমকাল। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। স্পিকারের সময় মিলেছে, মঙ্গলবার সকালে সাংসদ পদে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়, দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রাপ্য সম্মান পাননি নেতাজি, নাম না করে কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং স্বস্তি বাড়িয়ে গত সাত মাসে দেশের সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, সুস্থতার হারে রেকর্ড, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। কুমিল্লায় মণ্ডপের ঘটনায় দায়ীদের শীঘ্রই গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। দৈনিক প্রথম আলোর শিরোনামের এই খবরে বলা হয়েছে, কুমিল্লায় পূজা মণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় দায়ী ব্যক্তিদের খুব শিগগির গ্রেফতার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, যেভাবে এগোচ্ছে তাতে আমরা আশা করছি খুব শিগগির তাদের গ্রেপ্তার করতে পারব। আসাদুজ্জামান খান আরও বলেন, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে যারা করেছে তাদেরও চিহ্নিত করা হবে, এ বিষয়ে খুব শিগগির তিনি তথ্য জানাতে সক্ষম হবেন। কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী মনে করেন, সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে, এটি উদ্দেশ্যমূলকভাবে কারো ইন্ধনে করা হয়েছে।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তি কিন্তু তৎপর, তারা বুঝে ফেলেছে যে শেখ হাসিনা সরকারকে ভোটে হারানো যাবে না, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণ সাড়া দেবে না। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উন্নতিকে বিরোধী পক্ষ সহ্য করতে পারছে না। পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে, সে স্বীকৃতি বিএনপি মেনে নিতে পারছে না। দেশে এখনও নির্বাচন হলে শেখ হাসিনাই বিজয়ী হবেন।
দৈনিক যুগান্তরের শিরোনামের এক খবরে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিরোধী নীতির কারণে সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশে নৈরাজ্য ভয়াল রূপে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষ এখন জীবন মরণের সন্ধিক্ষণে ভীতি ও শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, সরকার নানা বায়োস্কোপ প্রদর্শন করে তাদের অমানবিকতার বলি করছে দেশের নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে। গত বুধবার সকালে কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনাসহ দেশব্যাপী রক্তাক্ত সংঘাত ছড়িয়ে পড়ে। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অতিরঞ্জিত শক্তি প্রয়োগের কারণেই জীবনহানি ও গুরুতর আহত সহ দেশের বিভিন্ন জনপদ রক্তরঞ্জিত হচ্ছে।
দৈনিক ইত্তেফাকের এক খবরে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধানকে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, তার পরিবর্তে একজন অরাজনৈতিক ব্যক্তিকে সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানো হবে।
দৈনিক মানব জমিনের শিরোনামের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উত্থাপন বেশি গুরুত্ব বহন করবে যদি তিনি নিজ দেশে অর্থাৎ ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রেও একই রকম আশ্বাস দিতে পারেন। রোববার এক টুইটার বার্তায় ভারতের প্রখ্যাত ইংরেজি পত্রিকা দ্য হিন্দুর কূটনীতিক বিষয়ক সম্পাদক সুহাসিনী হায়দার এমন মন্তব্য করেছেন। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চলছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে একই আশ্বাস দিতে পারেন তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বিষয়টি উত্থাপন করা আরও বেশি গুরুত্ব বহন করবে। ফরেন পলিসি ডোমেস্টিক পলিসির যোগসূত্রে ভালো খারাপ দুই ধরনের প্রভাবই রয়েছে।
দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবরে বলা হয়েছে, ১৯ অক্টোবর মঙ্গলবার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। লোকসভা সচিবালয় সূত্রে খবর, বাবুলকে সকাল ১১টায় সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এর আগে একাধিকবার চিঠি লিখে স্পিকারের সময় চেয়েছিলেন বাবুল, কিন্তু তখন তাকে স্পিকার সময় দেননি। রোববার লোকসভা সচিবালয় সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর মঙ্গলবার সকালে বাবুলকে সময় দেওয়া হয়েছে। সেই মতো বাবুল মঙ্গলবার দিল্লি গিয়ে সাংসদ পদে ইস্তফা দেবেন। বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা অনৈতিক কাজ হবে, যদিও বাংলায় তেমন কিছু দৃষ্টান্ত রয়েছে। এখন দেখার যে সাংসদ পদ থেকে বাবুল ইস্তফা দিলে কবে আসানসোলে উপনির্বাচনের ঘোষণা করা হয়। এখনো প্রায় ৩ বছর লোকসভা ভোট হতে বাকি।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে রোববার কেন্দ্রের দেওয়া করোনা গ্রাফের স্বস্তি, গত সাত মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৪,১৪৬ জন, অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৭৮৮ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি, যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লক্ষের নিচে নেমে এল ১৯৫৫,৮৪৬, সুস্থতার হার ৯৮.১০%, যা করোনাকালে সর্বাধিক। এদিকে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪৪ জনের, এ নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হল ৪,৫২,১২৪ জনের। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরালা, সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৯৯৫।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর। আন্দামানে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্দনায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপটির নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখার কেন্দ্রীয় সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন অমিত শাহ। ফের একবার নেতাজির প্রসঙ্গ টেনে এনে বিরোধীদের খোঁচাও দিলেন তিনি। এদিন নাম না করে কংগ্রেসকে তোপ দেখে অমিত শাহ দাবি করেন নেতাজির সঙ্গে অবিচার হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা উচিত, কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজির যে অবদান সেজন্য তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি, উল্টো তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। অমিত শাহ বলেন, আমরা যখন নেতাজির জীবনের উপর নজর দিই তখন আমরা দেখতে পাই যে তার প্রতি অবিচার করা হয়েছে, তাকে ইতিহাসে প্রাপ্ত সম্মান দেওয়া হয়নি। আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আদর্শ মানুষ করার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার ২৮তম পর্বে। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। শিশু কিশোরদেরকে বই পাঠের প্রতি আগ্রহী করে তোলার গুরুত্ব এবং এ সংক্রান্ত কৌশল সম্পর্কে আমরা কথা বলেছিলাম গত পর্বের আলোচনায়। বই পড়ার অভ্যেস জীবনের যে কোনো সময়ই খুব জরুরি এবং অশেষ কল্যাণকর। তবে শিশু কিশোরদেরকে যে বই সবচেয়ে বেশি আকৃষ্ট করে ও তাদেরকে নানা বিষয় শেখানোর জন্য যে মাধ্যম সবচেয়ে বেশি কার্যকর তা হল গল্পের বই এবং গল্প শোনানো। আজ আমরা এ বিষয়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করব। গল্পের মাধ্যমে কোনো কিছু শেখানো শিক্ষণ এবং প্রশিক্ষণের সবচেয়ে মধুর ও কার্যকর পন্থাগুলোর অন্যতম। কাহিনী বা ইতিহাস বর্ণনা পবিত্র কোরআনেরও অন্যতম রীতি। গল্প বা কাহিনী মানুষের বিশ্বাসের উপর অত্যন্ত জোরালো প্রভাব ফেলে। থিয়েটার, নাটক ও চলচ্চিত্র এবং কথা সাহিত্য বা গল্প উপন্যাসের জনপ্রিয়তার রহস্য মূলত গল্প কেন্দ্রিকতা। শিশু কিশোরদের মানসিক সমস্যা ও স্নেহ অনুভূতির ঘাটতিজনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে এসব মাধ্যমকে অনেক মনোবিশেষজ্ঞ কার্যকর ওষুধ হিসেবেও ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
মনোবিজ্ঞানীরা শিক্ষণ ও প্রশিক্ষণে গল্প শোনানোর ব্যাপক কার্যকারিতার কথা বলে আসছেন। এরই আলোকে বাবা মায়েদের প্রতি তাদের পরামর্শ, তারা যেন নিজ সন্তানদেরকে শৈশব থেকেই গল্প শোনানোর ব্যবস্থা করেন বা নিজেরাই গল্প বলতে কার্পণ্য না করেন। গল্প বিশ্বের প্রাচীনতম শিল্পের অংশ। প্রাগৈতিহাসিক যুগের যেসব গুহাচিত্র দেখা যায় সেসবের মধ্যে রয়েছে গল্পের বর্ণনা। মানুষ সামাজিক ও আত্মিক প্রয়োজন মেটাতে সৃষ্টি করেছে গল্প। শিশুর ব্যক্তিত্ব গঠনে গল্প বর্ণনা রয়েছে ব্যাপক প্রভাব। সৌন্দর্য বোধ, সৃষ্টিশীলতা, সাহসিকতা, বীরত্ব, মানব প্রেম, স্বাধীনতার চেতনা, প্রতিরোধ, আশাবাদ, অন্যায়, অবিচার বা জুলুমের বিরুদ্ধে সংগ্রাম, এই জাতীয় অনেক বিষয় গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয় বলে সেসব পড়ানোর মাধ্যমে শৈশবেই শিশুদের মনে এসবের প্রতি আকর্ষণ সৃষ্টি করা সহজেই সম্ভব।
শিশুদের ভাষা জ্ঞান, কল্পনা শক্তি, উপলব্ধির ক্ষমতা ও পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ গড়ে তোলার দক্ষতা বৃদ্ধির জন্য সহায়ক হল গল্প বর্ণনা। শিশুদেরকে শুদ্ধ উচ্চারণ শেখানো, চিন্তাশীল করা, নীরব রেখে কথা শোনার ধৈর্য শেখানো ও মনোযোগী হওয়ার মতো আরো অনেক দিকে দক্ষ করার জন্য গল্প বর্ণনার মতো ভালো মাধ্যম আর নেই বা খুব কমই রয়েছে। গল্প বর্ণনার মাধ্যমে বাবা মায়ের সঙ্গে শিশুর সম্পর্ক জোরদার ও তাদের কণ্ঠকে শিশুর কাছে পরিচিত করাও সহজ হয়। গল্প বর্ণনার মাধ্যমে উপদেশ দেওয়াটা যতটা ফলপ্রসূ হয়, প্রত্যক্ষ উপদেশ ততটা কার্যকর হয় না। মানুষকে সচেতন করার ক্ষেত্রে গল্পের জাদুকরী ক্ষমতা থাকায় প্রাচীন যুগ থেকেই গল্পের বাজার রমরমা। আর বিখ্যাত বহু গল্প মানুষ মুখে বর্ণনার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের কাছে তা জিয়ে রেখেছে।
গল্পের প্রতি আকর্ষণ শিশু কিশোরদের মজ্জাগত স্বভাব। যুগে যুগে নানা ধর্মগ্রন্থ মানুষকে সুপথ দেখানোর জন্য গল্প বা কাহিনী তুলে ধরেছে। পবিত্র কোরআনও এর ব্যতিক্রম নয়, তবে কোরআনের কাহিনীগুলো শ্রেষ্ঠ ও বাস্তব। শৈল্পিক দিকসহ সব দিক থেকে এসব কাহিনী শ্রেষ্ঠ। কোরআনের কাহিনী বর্ণনা বা উপস্থাপনা নৈপুণ্যের দিক থেকেও শ্রেষ্ঠ, যা এর অলৌকিকতারই প্রমাণ। কেবল শৈল্পিক বা সাহিত্যিক মনের জন্য কোরআনের কাহিনী শ্রেষ্ঠ নয়, শিক্ষণীয় বাস্তবতাকে খুব সহজভাবে তুলে ধরা ও স্পষ্ট করার ক্ষেত্রেও তা শ্রেষ্ঠ। কোরআনের কাহিনীগুলো গল্প কাহিনী নয়, এই সব গল্পের নায়করা ছিলেন বাস্তব জগতের সুপথ প্রাপ্ত মানুষ ও মানব জাতির জন্য চিরবরেণ্য আদর্শ। কোরআনের কাহিনীগুলোর নেতিবাচক চরিত্রগুলো বা মন্দ লোকদের পরিণতিতে রয়েছে সব যুগের মানুষের জন্য জ্বলন্ত শিক্ষা।
বেশিরভাগ ক্ষেত্রে পবিত্র কোরআনের কাহিনীগুলোর নায়ক বা মহানায়করা হলেন নবী রাসূল, যারা সব যুগের মানুষের জন্য সুপথ বা হেদায়েতের আদর্শ। তাদের অনন্য নানা গুণ ও পবিত্রতার কারণে মানুষ তাদের ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। ইসমাইল নবীর কাহিনী থেকে আমরা পাই মহান আল্লাহর নির্দেশে আত্মত্যাগের মতো সুউচ্চ খোদাপ্রেমের শিক্ষা তথা আল্লাহর পথে জীবন কুরবানি করার খোদাই নির্দেশকে আন্তরিক চিত্তে মেনে নেয়ার শিক্ষা। ইয়াকুব নবীর ঘটনা থেকে আমরা ধৈর্য ও আল্লাহর উপর নির্ভর করার শিক্ষা পাই। ইউসুফ নবীর ঘটনা থেকে আমরা চরিত্রকে পবিত্র রাখার এবং জ্ঞান ও প্রজ্ঞার শিক্ষা পাই। কোরআনে বর্ণিত এসব কাহিনী যতবারই পড়া হয় ততবারই নতুন নতুন শিক্ষণীয় বার্তা সুস্পষ্ট হয়ে ওঠে পাঠকের কাছে। তাই বাবা মা ও অভিভাবকদের উচিত তাদের প্রত্যেক সন্তানকে সর্বোচ্চ মাত্রায় কোরআনের কাহিনীগুলোর সঙ্গে পরিচিত করা এবং সহজ ভাষায় সেসব কাহিনী তুলে ধরে সেসবের উচ্চতম ও শ্রেষ্ঠ শিক্ষণীয় দিকগুলো তাদের কাছে সুস্পষ্ট করে দেয়া।
শিশুদের নিজস্ব জগৎ যেন গল্পেরই জগৎ। তারা সেই জগতেই খেলে ও সেখানেই ঘুমায় ও সেখানেই জেগে ওঠে। সবচেয়ে খেলা পাগল শিশু গল্প শুনতে চায়। তারা গল্প শুনে তা থেকে অনেক কিছু শেখে ও স্বপ্নের জগতেও গল্পের ঘটনার পেছনে ছুটে বেড়ায়। গল্প বর্ণনাকারীকে হতে হবে শিশুর মন ও পছন্দের বিষয়ে অভিজ্ঞ, আর তা তাহলেই তিনি শিশুর মনের মধ্যে গল্পের মাধ্যমে রোপণ করতে পারবেন বড় বড় মূল্যবোধ ও নৈতিক মূল্যবোধের বীজ সহ সব ধরনের আকর্ষণীয় এবং জরুরি শিক্ষা আর মূল্যবোধের বীজগুলো। আর এভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারগুলো স্থানান্তর করতে হবে এক প্রজন্ম থেকে আরও প্রজন্মের মধ্যে গভীর সযত্নের সঙ্গে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকা মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায়। ইরানের যৌক্তিক অবস্থান গোটা বিশ্বে তুলে ধরতে পার্লামেন্ট স্পিকারের আহ্বান। লেবাননে বিক্ষোভে হামলাকারীদের বিচারের বিষয়ে সরকারের উপর আস্থা রাখতে চায় হিজবুল্লাহ। গৃহযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি। শুরু হলো টি-20 বিশ্বকাপ। পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারালো স্বাগতিক ওমান। স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ব্যাপক উত্তপ্ত। সরকারি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ছয় দিনে প্রাণ হারিয়েছেন 2 কর্মকর্তা সহ 6 সেনা সদস্য। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ।